তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبিয়িন اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله দূর এবং কাছে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন রহমতপূর্ণ প্রভাতে মাদারিসুল বাংলার মর্নিং ট্রান্সমিশন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আসুন শুরুতে একটি দুরুদে পাকের ফজিলত জেনে নিই। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদ শরীফ পাঠ করবে, কালকে আমাদের দিন আমি তার সাথে মুস্তাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা শুরুতে আসুন হামদে পারি তাআলা শ্রবণ করি। সাথে রয়েছেন ইব্রাহিম ভাই, এরপর পর ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে টপিকও জানবো, এবং মুবাল্লিগিন রয়েছেন ইনশাআল্লাহ তাআলা মিরাজ ভাই, দুই মিরাজ ভাই রয়েছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওনাদের থেকে আলোচনাও শ্রবণ করব। জি ইব্রাহিম ভাই, হামদে পারি তাআলা।
প্রমিস ইসলাম ভাই, আসুন হামদে পারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তালা পাঠ করবো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নেন, আপনার হামদে বারি তালা শ্রবণ করবেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আসুন হামদে বারি তালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا হাবিব আল্লাহ। জীবনই হবে কি তোমার দিদারিয়ার রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাগে যখন জলালো
জল্লা জালালোহু হসবি রব্বি জল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হসবি রব্বি জল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু 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 আউয়ালি আখির তুমি আল্লাহ আউফিজ নাজির তুমি আল্লাহ আউয়ালি আখির তুমি আল্লাহ আউফিজ নাজির তুমি আল্লাহ আউয়ালি আখির তুমি আল্লাহ আউফিজ নাজির তুমি আল্লাহ জাগির বাতিন তুমি আল্লাহ জাগির বাতিন তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু 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 হসবি রব্বি যে বলবে রহমত বরকতি পাবে হসবি রব্বি যে বলবে রহমত বরকতি পাবে উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু 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 ভুলে যাবে জান্নাতে হৃদয় নিবে যাবে দুজনকে দিনার ভুলে যাবে জান্নাতে হৃদয় নিবে যাবে দুজনকে দিনার খুলে যাবে জান্নাতে হৃদয় নিবে যাবে দুজনকে দিনার মন থেকে যে একবার বলবে মন থেকে যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু
জাল্লা জালালুহু আমাদের বাড়িতে আলা শ্রবণ সকাল সকাল আল্লাহ পাকের দিকে নাচতে হৃদয়কে ব্যবহার করেছি ইনশাল্লাহ নাচ কালাম তাবাত আমরা ওনার সৌভাগ্য হাসিল হবে ইনশাল্লাহ আহমদ প্রবাদ অনুষ্ঠানে বিষয় আমরা আজকের জানি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আজকের সমাজে যেখানে আপনার সুদের ছড়াছড়ি বিভিন্ন জায়গায় সুদ চড়া সুদ বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে সুদ আর এই সুদের বিপরীত সুদকে কমানোর জন্য একে নির্মূল করার জন্য নিঃশেষ করার জন্য যে জিনিসটি ইসলাম আমাদেরকে দিয়েছেন ইসলামের সৌন্দর্যতা প্রকাশ পায় যার মাধ্যমে তা হচ্ছে কর্জে হাসানা কর্জ দেওয়ার ফজিলত, ঋণ দেওয়ার ফজিলত। আপনি কাউকে ঋণ দিবেন, কাউকে কর্জ দিবেন, ফজিলত রয়েছে, অনন্য ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে প্রায় 12টি স্থানে অসংখ্য জায়গায় এই ঋণ সম্পর্কে, কর্জ কর্জে হাসানা সম্পর্কে ইরশাদ হয়েছে। মহান রব তাআলা আমাদেরকে বারবার উৎসাহ প্রদান করেছেন, হুকুম করেছেন যে তোমরা কর্জে হাসানা দাও, সুদ থেকে বাঁচাও। এই কর্জে হাসানা সম্পর্কে ঋণ দেওয়ার কি ফজিলত রয়েছে, যাতে আমরা উদ্বুদ্ধ হই, আমরা সুদ থেকে বাঁচি, ঋণ দেই আমরা, এবং ঋণ দিব এবং যিনি নিবে, যিনি দিবে তারও কিছু করণীয় এবং যিনি নিবে তারও কিছু করণীয়। জানবো আজকের এই সকল সম্পর্কে, শ্রুতি যাব আমাদের মিরাজ ভাইয়ের আজকের বিষয়ে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নেওয়া হয়েছে, ব্যাপার আপনি বলছিলেন যে কোরআন ও পাক হাদিস পাকের মধ্যে অসংখ্য জায়গায় এর ফজিলত বর্ণিত রয়েছে। মূলত কর্জটা আরবি শব্দ, এর বাংলাতে আমরা যা বুঝি এর অর্থ হলো ধার দেনা বা হাওলা, যে আমরা করি এটাকে কর্জ বলা হয়। বিশেষ করে যে বিষয়টা নিঃস্বার্থ বা নিঃস্বার্থভাবে যে অর্থ সহযোগিতা করা হয় প্রয়োজনের সময় মানুষদেরকে, এটাই হলো কর্জ। আর এটা উত্তম, কোরআনের ভাষায় উত্তম কর্জ করদান হাসানা বলা হয়েছে, যা সুন্নাতে মুবারাকাও। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্জ নিতেন এবং কর্জ দিতেন, এবং সাহাবাদেরকে কর্জ দেওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন মানুষদেরকে। কোরআনে পাকে হাদিসে পাকের মধ্যে যে বর্ণিত যে ফজিলত রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে মুবারাকা যেটা বাইহাকি শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে অর্থাৎ প্রত্যেক ঋণই একটি সদকা স্বরূপ, মানে প্রতিটি ধার বা কর্জ এটা হলো সদকা স্বরূপ। আবার অপর একটি হাদিসে রয়েছে যে সদকার থেকেও অনেক বেশি, যেটা মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখেন, ইনশাআল্লাহ ইরশাদ করেন যে আমাকে আসর বা ইসর যখন আমাকে মিরাজে গমন করানো হলো, মানে আমি মিরাজে গিয়েছিলাম, তখন সে রাতে আমি দেখলাম জান্নাতের দরজায় লিপিবদ্ধ রয়েছে যে সদকা হলো, সদকার যে যাজা ফজিলত রয়েছে আল্লাহ তাআলা তার 10 গুণ বৃদ্ধি করে দেন। আর এরপরে হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল কর্দু বিসামানিয়াতা আশরা, যে কর্জের যে ফজিলত সেটা 18 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়।
সুবহানাল্লাহ।
সদকার ফজিলত 10 গুণ এবং কর্জের ফজিলত 18 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তিরমিজি শরীফের মধ্যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসে মুবারাকা যেটা ফজিলত সম্পর্কিত, সাল্লাম বলেন যে ব্যক্তি কোন জিনিস কাউকে ধার দিল অথবা পথ দেখিয়ে দিল, ভালো পথ দেখিয়ে দিল, তো সে যেন এটা এটার সমান যে একজন কৃত দাসকে সে মুক্ত করে দিল।
সুবহানাল্লাহ। কর্জে হাসানা আসলে মূলত ইসলামের দৃষ্টিকোণ থেকে এতটাই উন্নত একটি মাধ্যম ঋণ। দেখুন, আপনার দুনিয়াতে আমরা যারা বসবাস করি, ঠিক না, দুনিয়াতে যারা আমরা বসবাস করি, তো এই দুনিয়াতে বসবাসকারীরা সবসময় যে তাদের হাতে টাকা পয়সা থাকবে, আর মানুষের একার পক্ষেই যে সব কিছুর প্রয়োজন পূরণ হবে এটাও একটা অসম্ভব কাজ। অনেক ক্ষেত্রে পরস্পর পরস্পরকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা আমাদের করতে হয়। আর এই সাহায্যের নানা ধরনের উপকরণ রয়েছে, উপায় রয়েছে। আর একটি বড় উপায় হচ্ছে ঋণ, কর্জ বলা হয়ে থাকে। বিভিন্ন কারণে মানুষ এই কর্জ নিয়ে থাকে, তার মূলত দুটি কারণ কর্জ নেওয়ার। দুটি কারণ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে সাধারণত জীবন চলা তথা খাদ্য বস্ত্র চিকিৎসা ইত্যাদি প্রয়োজনে কর্জ নেয়। কারো খাদ্যের অভাব পড়েছে, সে কর্জ নিবে। যা কারো আপনার জীবন চলতে গিয়ে থমকে যাচ্ছে চিকিৎসার কারণে, চিকিৎসা হচ্ছে না, তখন সে কর্জ নেয়। এবং বাসস্থানের জন্য কি কর্জ, নেয়। নাম্বার দুই হচ্ছে ব্যবসা অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে, কেউ ব্যবসা করবে তখন সে কর্জ নেয়, এই ব্যবসার উন্নয়নের সাথে সে কর্জ নেয়। তো এটা কিন্তু মানুষের মৌলিক চাই,
মূলত প্রয়োজনের সময়,
প্রয়োজনের সময় মানুষ কর্জ নেয়,
মানে ইচ্ছে করে কর্জ,
ইচ্ছে করে, যে আমার কোনো ইচ্ছে নেই আমি কর্জ,
প্রয়োজন নেই,
প্রয়োজন নেই, এটা কিন্তু হয় না। বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, খাদ্য এবং নিজের ব্যবসা উন্নতির জন্য ব্যবসা কেন করবে, নিজের জীবনটার জন্য একটু ভালো চলে, পরিবার জন্য একটু ভালো চলে। তো ঋণের ক্ষেত্রে সমাজে দুটি অবস্থা লক্ষ্য করা যায়, শৈলাভ ও সংকট, অর্থাৎ সুদভিত্তিক ঋণের শৈলাভ আর সুদবিহীন ঋণের সংকট, দুইটাই আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়। সুদবিহীন আপনি হতে পারে যদি ভাই থেকেও নেন, বোন থেকেও নেন, তারাও কর্জে হাসানা মনে করে নেয়, তাই না? ভাই চাইছে না দিলে বলবে বোনের কাছে আছে, দিল না,
কর্জে হাসানা শর্তই হলো নিঃস্বার্থ এবং নিঃস্বর্থ,
দিয়েও দেয়।
জি,
আপনি আপনার বোনকে দিবেন, ভাই আপনার বোন ভাইকে দিবে, এখন ভাই ভাইকে দিবে, তো দেওয়ার পিছনে তার যে একটা নিয়ত থাকতো, কর্জে হাসানা যদি নিয়ত থাকে তাহলে কিন্তু স্বভাব
পাইবে,
কিন্তু তার এই নিয়ত তখন হয় না। তার নিয়ত হয় আমার কাছে চাইছে, আমার কাছে চাইছে, আমার কাছে আসছে, এখন আমি না দেই তাহলে দেখতে কেমন দেখে,
মানুষ কি বলবে,
মানুষ কি বলবে, সে কি বলবে, আমাকে কোন মানে পাল্লায় মাপ দিবে, এ ধরনের সিচুয়েশনে পড়ে টাকা দেয়। আবার অনেক সময় দেখা যায় ভাইকে দিছি, তার থেকে কি আমি কিছু লাভ নিতে পারবো, হাসানা বলা হবে না, আপনি এই যে আপনার চাহাত ছিল,
নিয়ত
মানে তার দিনের চাহাত ছিল যে আমি কিছু পাইতাম, অন্য জায়গায় টাকাগুলো দিলে তো ব্যাংকে রাখলো, অথবা আমি এটা দিয়ে কিছু করলেও কিছু পাইতাম, এভাবে করে বিভিন্ন ভাবে আপনার দেখবেন সমাজের মধ্যে আপনার কি করা হয়, নিজের দিলকে মানানোর চেষ্টা করা হয়। এখন ভাই আপনি কাউকে দিলেন, ভাইকে দেন, বোনকে দেন, আত্মীয়কে দেন, স্বজনকে দেন, যাকেই দেন, তো এটা কর্জ দিয়েছেন, এখন মানুষের কাছে যদি বলে বেড়ান অথবা অন্যকে বলেন যে আমি দিয়েছি, আমি এটা করেছি, আমি এটা অন্য কোথাও রাখলে আমি এর মুনাফা পেতাম, টাকা পেতাম, অথবা ব্যবসায় লাগালে আমি টাকা পেতাম, তাহলে এই কর্জ দিয়ে আপনার সব কোথায় হলো, ঠিক না? এই 18 গুণ যে বলা হলো হাদিসে কারিমার মধ্যে, এই 18 গুণ আপনি কোথায় পাবেন? সদকা করলে 10 গুণ পাওয়া যায়, আর কর্জ দিলে, কর্জে হাসানা দিলে 18 গুণ আল্লাহ পাক দান করবে, যার দিল মোতাবেক আল্লাহ পাক তাকে দান করে। এটা তো একটা স্পেসিফিক নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরপরে আরো অন্যান্য জায়গায় ইরশাদ হচ্ছে যে আল্লাহ পাক যাকে যা খুশি তাকে তা দান করে, 760,000 গুণ বহু গুণ, গুণের কোন শেষ নাই, বহু গুণ আল্লাহ পাক আমাদেরকে মাইন্ড, মন, মানসিকতা দান করুন এমন, যাতে আমরা কর্জে হাসানা দিতে পারি। জি, আমার বাম দিকে মিরাজ ভাই।
আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাথে এই বিষয় একটু অ্যাড করতে চাই যে আজকে আমাদের সমাজের মধ্যে আসলে এটা জরুরি একটা বিষয় দেখা যায়। মানুষ বলতে আমরা মানুষের কাছে প্রায় সময় কর্জের জন্য যেতে হয়, আর এটার ফজিলতের কথা যে মিরাজ ভাই যে বিষয়টা বললো যে মানুষ যখন দান খয়রাত করে এটা মানুষ একবারই দিয়ে দেয়, কিন্তু কর্জে হাসানার ব্যাপারে আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলাই ইনি বর্ণনা করে যে কর্জে হাসানা দিলে এটা পুনরাবার ফিরত পাওয়া যায়, আর এর মাধ্যমে তার সওয়াবও যদিও ফিরত পেয়ে যায় তবু আল্লাহ পাক তার সওয়াবকে দ্বিগুণ করে দেয়। এবং উদাহরণস্বরূপ আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলাই ফতোয়ায়ে রাজবিয়া এর মধ্যে এভাবে বর্ণনা করে যে উদাহরণস্বরূপ কেউ কাউকে 1 লক্ষ টাকা কর্জে হাসানা দেয় তাহলে সে প্রতিদিন 1 লক্ষ টাকা সদকা করার সওয়াব পাবে। এটা তো একটু আলহামদুলিল্লাহ সওয়াব দ্বিগুণ হওয়ার একটি বিষয় যদি আমরা আজকে আমাদের সমাজের মধ্যে যে সুদী লেনদেন যে দেখা যায়, আমরা মানুষকে দেওয়ার পরে আমরা আশায় থাকি যে মানুষ আমাকে এর বিনিময়ে সুদ দিব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইসলাম কত সুন্দর ধর্ম যেখানে সে হইলে আপনার সুদের বিনিময়ে এর হয়তো 1 গুণ বা 2 গুণ এইভাবে দিবেন।
এখানে কথা হচ্ছে আপনি বলছেন 1 লক্ষ টাকা দেয়ার স্বভাব হবে। এখন স্বভাব তো আপনি দেখতে পাচ্ছেন না, আমরা তো চাই
মানুষ
হ্যান্ড বাই হ্যান্ড, হাতো হাত চাই।
অথচ আল্লাহ তাআলা
আমাদের আমাদের পাওয়ার সুযোগ নাই, আল্লাহ তাআলা চাইলে দিয়েও দেন। এমন অসংখ্য আপনার ই রয়েছে, কেউ সৎকা করেছে তার কাছে 10 গুণই এসেছে। আমি একবার আমি এর কথা বল মানুষের আরো বলেছি, আমি এক জায়গায় 500 টাকা দান করছিলাম, আলহামদুলিল্লাহ এরপরে 5000 টাকা আমার আসছে। মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে 10 গুণ,
10 গুণে এসে
10 গুণই আল্লাহ পাক দিয়েছে। এটা কিন্তু
প্র্যাকটিক্যাল
প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আমি আমি পেয়েছি, এরকম হয়তো আপনারাও পেয়ে থাকবেন। আর দর্শক তো অনেকে অনেকে পাবে, হাদিসে কারিমার মধ্যে তো ডিমের ব্যাপারেও আসছে, এরকম অসংখ্য হাদিসে কারিমা রয়েছে। সদকার ফজিলত তো শুনুন, তাহলে সদকা দিতেই মন চাই। জি ইব্রাহিম ভাই সালাম, আমাদের শোনান, আমরা একটু কালামও শুনি, কালাম শুনে হৃদয়কে উদ্ভাসিত করি, ইমানকে তাজা করি।
Oh, no.
যদি যাই দিও মরি ও গো মোর প্রিয় নদী আধার কবরে আমারে সবাই চোখর রেখে চলে যাবে আধার কবরে আমারে সবাই চোখর রেখে যাবে তুমি কবর উজ্জ্বল করো ও গো মোর প্রিয় নবী তুমি কবর উজ্জ্বল করো ও গো মোর প্রিয় নবী তোমার প্রেমে যেন আত্মার সর্বদাকে গ্রেপ্তার তোমার প্রেমে যেন আত্মার সর্বদাকে গ্রেপ্তার ধন গতি দূরে রেখো ও গো মোর প্রিয় নবী ধন গতি দূরে রেখো ও গো মোর প্রিয় নবী আমায় কাছে ডেকে নিও ও গো মোর প্রিয় নবী প্রেমের সোধা মরে দিও ও গো মোর প্রিয় নবী
টপিক চলছে কর্জ দেওয়ার ফজিলত করা তা না তো আমরা শুনছিলাম ছয় লাভ এবং সংকট ছয় লাভ কর্জে হাসানা সংকট রয়েছে আমাদের সমাজের মধ্যে পক্ষান্তরে আপনার সুদের ছয় লাভ কর্জে হাসানার পাশে প্রায় বারোটি জায়গার মধ্যে ছয়টি আয়াতে বারোটি
ছয়টি আয়াতের মধ্যে বারোটি স্থানে কর্জে হাসানার ফজিলত আল্লাহ তারা বর্ণনা করেছেন। মূলত আসলে এই সুদ ভিত্তিক সমাজ গঠিত একদিনে হয়নি, আস্তে আস্তে হয়েছে। আমরা ইলমে দিন থেকে দূরে থাকার কারণ হতে পারে, আর অন্য অন্য কারণ রয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা কর্জ প্রদানকারীর ফজিলত সম্পর্কে যিনি কর্জ প্রদান করবেন তাকে গুনাহ ক্ষমা করার বা পাপ মোচন করার জান্নাতের সুসংবাদ দিয়েছে। সূরাতুল মায়েদার ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুস যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আসরতুমুহুম আকরাদতুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই তোমরা যদি নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো এবং রাসূলগণের প্রতি ঈমান আনো, তাদেরকে সম্মান করো, ওয়া আকরাদতুমুল্লাহ ফরাদান হাসানা এবং আমাকে উত্তম কর্জ প্রদান করতে থাকো,
আল্লাহ
তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লা ইউকাফিরুন্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা ইউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাহলে তোমাদেরকে আমি অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো এবং তোমাদের গুনাহসমূহকে মুছে দিব। আর জান্নাতের মধ্যে রয়েছে তাদের তার পাদদেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে। আর সূরাতুল মুজাম্মিলের ২০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো আর কর্জে হাসানা উত্তম ঋণ প্রদান করো। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, প্রদান করো বলেছে এবং যা তোমাদের পরবর্তীতে কাজে আসবে, যে বিষয়টা অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে আখিরাতে কাজে আসবে এই আয়াতের মধ্যে। তো এখানে তাফসীর কারকগণ বলেন যে এখানে আল্লাহ তাআলা বলেছেন আমাকে কর্জ দাও, তো আমাকে কর্জ দাও মানুষ এটার থেকে বোঝানো হয়েছে যে মানুষদেরকে কর্জ দাও। কেননা হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকবেন, ডেকে বলবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাবার দাওনি। তো তখন মানুষগণ বলবে যে আল্লাহ আপনি তো স্রষ্টা, আপনাকে কিভাবে খাবার দেবো, আপনাকে তো দেখা যায়নি, আমরা তো সৃষ্টি, তো কিভাবে আপনাকে খাবার দিতাম? যে ক্ষুধার্ত মানুষ ছিল
তাদেরকে তোমরা খাবার দাওনি। তো তাফসীর কারগণ বলেন যে যেহেতু আল্লাহ তাআলা ওই সময় প্রশ্ন করবেন যে আমাকে খাবার দাওনি বা আমার সেবা করনি, তো এখানে কর্জ আমাকে দাও মানে মানুষদেরকে দাও বুঝিয়েছেন আল্লাহ তাআলা,
অভাবীদেরকে,
অভাবীদেরকে
যারা
তাদের প্রয়োজন
ছিল তাদেরকে প্রয়োজন মিটাও, এটা হচ্ছে প্রয়োজন মিটানোটাও সওয়াবের কাজ, আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম। গরিব মিসকিনকে সহযোগিতা করা, গরিবদেরকে কর্জ দেয়া, তাদেরকে খাবার দেয়া, কর্জ যদি চাচ্ছেন এমনিতে দান করেন, দান করেন যেটা একটা তো করতে হবে, তারাও তো দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রাখে, এবং যারা আপনার ধনী ব্যক্তি রয়েছেন তাদের কাছে তাদের হক রয়েছে। রমজানে অনেকেই আপনারা টাকা দিয়েছেন, ফিতরা দিয়েছেন, টাকা যেটা দেওয়াটা আপনার এটা করুণা না, আপনি টাকা নিয়ে আপনার প্রতি করুণা করছেন এটা মনে করতে হবে। আপনার মালের ময়লাগুলো আপনি, আপনার পোশাকের ময়লা ধৌত করছেন, পানির উপর আপনি করুণা করতেছেন, পানি করুণা করছে আপনার উপর যে ধৌত করে এগুলো কি পরিষ্কার করে। আমাদের মাইন্ডকে চেঞ্জ করছে, যদি মাইন্ডকে চেঞ্জ করি, আছে অনেক অনেক আশিকারের রসুল রয়েছে যারা সুখ থেকে তওবা করে নেয়, যারা পরে কর্জ দিলে আমার কাছে আছে আমি দ্বিতীয় পারি নাও দিতে পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নৈতিক দায়িত্ব, আপনি দিলেন না আপনার তো গুনাহ হবে না, না আপনি কাউকে দেন না, আপনার কাছে এসেছে এখন আপনি বলবেন যে ভাই কেউ টাকা কাউকে টাকা দিলে সে এখন আর দেয় না, এখন যদি এখানে কিছু সুদ যুক্ত করে দেয়া হয় তখন এটা দেওয়ার পিছনে কি
আরো আগ্রহ থাকে,
আগ্রহ থাকে যে আমাকে দিতে হবে না, যে এটা প্লাস প্লাস হতে থাকে, তো এটা তো আপনি গুনাহের দিকে ধাবিত হচ্ছেন, আপনি দেন না, তার উপকার করতে চাচ্ছেন না, আপনি উপকার করিয়েন না, কিন্তু নিজে গুনাহা তো করিয়েন না, অপরকে গুনাহ সুদ নেয়া দেয়া তো এক সেন্স। যাই হোক, আমরা আরো টপিকের দিকে আসবো ইনশাল্লাহ, তারা আরো শ্রবণ করবো, ফজিলা শুনবো ইনশাল্লাহ, তাহলে আরো কোরআনে পাক হাদিস পাক শুনবো, আছেন ইনশাল্লাহ একটু কল আমরা শ্রবণ করে নিই, কল চালিয়ে
নাম মোহাম্মদ গোলাম রব্বানি বগুড়া থেকে বলছি, একটু না শুনতে চাই মাদানী মদিনা ওয়ালে,
মাদানী মদিনী ওয়ালে কালাম শুনতে চাচ্ছেন, জি নেক্সট
মোহাম্মদ নাইমুল্লিক ঢাকা জেলা সাভার উপজেলা, একটু না শুনতে চাই আমারই মনের এই বাসনা শুধু দেখবো মদিনা।
আচ্ছা, আমারই মনের এই বাসনা দেখবো মদিনা নাকি, ইনশাআল্লাহ নেক্সট।
আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াউল হাসান, পরগুনা জেলা বেতাগি উপজেলা, এই অনুষ্ঠানে আমি এই বছর প্রথম দেখলাম এবং খুব ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে এই ধরনের ইসলামিক একটি চ্যানেল উপহার দেওয়ার জন্য, আমাদের ইলম শিক্ষা করতে পারি ঘরে বসে, আমাদের সন্তানদেরকেও সাথে সাথে নিয়ে শিখাই দেখাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মাদানী চ্যানেল যেন আমরা সবসময় দেখতে পারি।
অনেক দূর থেকে আমাদেরকে কল করেছেন বরিশালে, সেই বেতাকি বরিশাল বরগুনা বেতাগি, লাপাক কবল মন্ত্রী করুন, দেখতে থাকুন, শিখতে থাকুন, আমল করতে থাকুন, আমাদের জন্য দোয়া করতে থাকুন, ইনশাল্লাহ তারা আমরা একসাথে জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন। নেক্সট কল।
আমার নাম বুরহানউদ্দিন, আমি জেলা থেকে বলতেছি, আমি একটু ভাবে শুনতে চাই প্রিয় মদিনা দূরে যাব কেমন করে,
প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, ইনশাআল্লাহ তাআলা গজল শোনানো হবে, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন, হাবিবুর রহমান ভাই সাথে রয়েছেন আমাদেরকে, ফারুক আত্তারি ভাই দোয়া চেয়েছেন, তার দুই সন্তান অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাকের নিকট দোয়া, আল্লাহ পাক যেন আপনার সন্তানদেরকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দেন। মাশাআল্লাহ, খালিদুর রহমান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, লিটন হোসেন ভাই রয়েছেন আমাদের সাথে, কর্জ দেওয়ার ফলে
জি কেউ যখন কর্জি হাসানে দেয় ইসলাম বলে যে তুমি তাকে দেও, আর যেটাকে গ্রহণ করে তাকে বলে যে তুমি দ্রুত পরিশোধ করে দাও, কেননা যখন আমি কারো কাছ থেকে কর্জি হাসানে নিব এটা সময় মতো ওয়াক্ত মতো তার কাছে পৌঁছে দেওয়া এটাও জরুরি একটি বিষয়, কেননা যদি
তাকিদ দেওয়া হয়,
হ্যাঁ তাকিদ দেওয়া হয়েছে হাদিসে পাকে, এবং কেউ যদি কর্জ অবস্থায় থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে তার বিষয়ে হাদিসে পাকে যা হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু তাআলা নিজে দীর্ঘ হাদিসে পাক উনি বর্ণনা করে যা সুনানে নাসাই শরীফের মধ্যে বর্ণনা করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, সেই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, যদি কেউ এমন করে যে সে জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে সে শহীদ হয়ে যায়, সে পুনরায় আবার জিহাদ করে জীবিত হয়ে সে আবারও মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়, সে পুনরায় এভাবে তিনবার সে জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, তবুও সে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে কর্জকে, সে কারো কাছ থেকে কর্জ নিয়েছে সে এই কর্জকে পরিশোধ না করে। এখানে খুব কঠিন একটি বিষয় আমাদের সমাজের মধ্যে যে বিষয়টা বাপু আপনি বললেন যে অনেক লোক এমন রয়েছে যে যারা কর্জ যখন নেয় সঠিক সময় সে আদায় করে না, আর এর জন্য অনেক মানুষ এখন কর্জ একজন যদি কেউ সত্যিকার অর্থে কেউ যদি মুসিবতে পড়ে যায়, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি কেউ সত্যিকার অর্থে মুসিবতে পড়ে যায় সেও মানুষের কাছে এই কর্জে হাসানা পায় না, কেন সে অন্য মানুষকে যখনই সে কর্জ দেয় সেটা পরিপূর্ণভাবে আদায় করে না, আর এর কারণে এই কর্জে হাসানের প্রতি অনেকের মন মানসিকতা হয় না। তো আমাদের উচিত যে ইসলাম
অনীহা হয়,
জি হে,
যেটা দান করা হয় দান করা কিন্তু এটা ফেরত দিতে হয় না, কিন্তু কর্জে হাসানা ফেরত দিতে হয়, আর ফেরত দেওয়ার পরেও আল্লাহ পাক তাকে 18 গুণ সওয়াব দান করছে। আসলে মিরাজ ভাই যে কথাটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে মানুষ মাতৃত্ব অনেক প্রয়োজন থাকে আর সেই প্রয়োজনও রয়েছে বিভিন্ন স্তর এবং পূরণেরও নানা পথ থাকে, ঠিক না? তো ঋণ গ্রহণের ক্ষেত্রে বাস্তবিক কি প্রয়োজন আছে কিনা, থাকলে সেটা কোন পর্যায়ের, ঋণ গ্রহণ ছাড়া অন্যভাবে পূরণ সম্ভব কিনা এবং ঋণ গ্রহণ করলে সময় মতো পরিশোধ করা যাবে কিনা, এই বিষয়গুলো বিবেচনা করা অত্যন্ত জরুরি রয়েছে। ক্ষেত্র বিশেষ আপনার ঘরে যারা মুরব্বী রয়েছে, ঘরের পরিবার পরিজন যারা রয়েছেন তাদের সাথেও পরামর্শ করে নেওয়া উচিত।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে ব্যক্তি ঋণ গ্রহণ করল অতঃপর তার অন্তরে এই ইচ্ছা ছিল যে আমি তার এই ঋণটাকে পরিশোধ করে দিই, আর এই অবস্থায় তার যদি মৃত্যু হয়ে যায় তবে কিয়ামতের দিন আল্লাহ পাক তার ওই কর্জকে আদায় করে দিবেন, আর সে যদি এমন হয় সে কর্জ করলো কিন্তু তার অন্তরে নিয়ত কি ছিল আর তোমাকে দেওয়া হবে না, যদি এমন নিয়ত হয় তবে কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক এর জন্য তাকে পাকড়াও করবে, এবং হাদিস পাকের খোলা আছে যে কিয়ামতের দিন তার নেকিগুলো দিয়ে তার কর্জকে পরিশোধ করতে হবে। এখানে একটি বিষয় নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সত্য নিয়ত থাকা জরুরি, যদি সত্য নিয়ত না হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে এর কঠিন বেদনাদায়ক শাস্তি আমাদেরকে কি করতে হবে।
আমাদের সমাজে দুই প্রকারের লোকই রয়েছে, যারা আসলে ইচ্ছে করে দেয় না, আবার কিছু লোক এমনও আছে যারা দিতে অক্ষমতাও রয়েছে। তো এদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা বুখারী শরীফের মধ্যে যে হাদিস শরীফ যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি কোনো অভাবী ভাইকে তার যে ব্যক্তি তার অভাব পূরণ করবে তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বিপদকে দূর করে দেবেন, আবার কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কোন ব্যক্তির দিতে পারতেছে না মানে সে সত্যিকারের জন্য অভাবী রয়েছে মানে ঋণ পরিশোধ করতে পারতেছে না, তো তার জন্য হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি যে ব্যক্তির ঋণ দিতে পারতেছে না তার জন্য যে সহজ করে দিবে তো আল্লাহ তাআলা তার বিপদগুলোকে সহজ করে দেবেন।
আসলে আল্লাহ পাকের দোয়াও করা উচিত, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল
মামাতি,
এভাবে করে দোয়া করতেন যে হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই, জীবনের ফিতনা ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই, আমি আপনার কাছে গুনাহ এবং ঋণ থেকে আশ্রয় চাই। দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আম্বিয়া কেরামদের তো গুনাহ এটা মাসুম আনিল খাতা, গুনাহ হবেই না, গুনাহ হওয়া সম্ভবই না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়ে। এরপরে আরও দোয়া করতেন যে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুঃখ দুশ্চিন্তা থেকে, অক্ষমতা অলসতা থেকে, ভীরুত কার্পণ্যতা থেকে, ঋণের বোঝা ও মানুষের প্রাবল্য শিকার থেকে। এভাবে করে দোয়া করতে, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। কল আসছিল ইব্রাহিম ভাই, কিছু ও ফরমাইশ কিছু ই করেছেন, যদি আপনি শুনিয়ে দেন।
মুই পৌঁছিলি কি নওনা মদনী মদিনে বালি, মুই পৌঁছিলি কি নওনা মদনী মদিনে বালি, প্রেমের শোধা পান করোনা মদনী মদিনে বালে, 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 মদনী মদিনে বালে। বলি দুঃখ করে আমার, কে শুনিবে বলো সেবার, বলি দুঃখ করে আমার, কে শুনিবে বলো সেবার, আমার বিরহ বেদনা, আমার বিরহ বেদনা, মদনী মদিনে বালে, মদনী মদিনে বালে, মদনী মদিনে বালে। আমি গরিব সহায়, কে হবে আমার সহায়, আমি গরিব সহায়, কে হবে আমার সহায়, হে নবী তুমি সহায়, হে নবী তুমি সহায়, মদনী মদিনে বালে, মদনী মদিনে বালে, মদনী মদিনে বালে, মদনী মদিনে বালে, মদনী মদিনে বালে। আমারি মনে রে বাসনা আল্লাহ, আমারি মনে রে বাসনা, দেখব শুধু মদিনা, আমারি মনে বাসনা, প্রেমের অশ্রু নিত চোখে, মন যে পাথর হয়েছে, প্রেমের অশ্রু নিত চোখে, মন যে পাথর হয়েছে, ইশকে কত হবে মোর, ইশকে কত হবে মোর, দয়া যদি হয় মোর পানে, আমারি মনে এ বাসনা আল্লাহ, আমারি মনে এ বাসনা, দেখব শুধু মদিনা, আমারি মনে এ বাসনা, কেঁদে কেঁদে করব লুটে, নুরানি সে কদমে, কেঁদে কেঁদে করব লুটে, নুরানি সে
কদমে রোজ হাসরে সুপারিশ করি আকা রোজ হাসরে সুপারিশ করি দেখবে যখন সুনজরে আমারে মনে এই বংশনা আল্লাহ আমারে মনে এই বংশনা দেখব শুধু মদিনা আমারে মনে এই বংশনা প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূর আকা প্রিয় মদিনা দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসরু জোরে জল শুকে কেঁদে কেঁদে নিরালায় পেতে কেবল দেখা গিয়ে ওগে দরদি তোমার উসরু জোরে জল শুকে কেঁদে কেঁদে নিরালায় পেতে কেবল দেখা গিয়ে তোমার সোনার মদিনায় প্রতি বছর আশায় থাকি প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ওগে দরদি তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বুক পেটে যায় যখন দেখে কাফেলা যে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রাজায় বুক পেটে যায় যখন দেখে কাফেলা যে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রাজায় উসরু জলে বুকে বাসিয়ে উসরু জলে বুকে বাসিয়ে যাবো সোনার মদিনায় চির তোরে শুয়ে যাবো সেথা তোমার কি পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।
মাশাআল্লাহ, অনুরোধগুলো পূরণ করা হচ্ছে। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন অনেক ট্রান্সমিশন রহমত পূর্ণপুর ভাত, যার আজকের টপিক করছে হাসানা কর্জ দেয়ার ফজিলত। একটি হাদিসে কারিমা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই সে তার উপর জুলুম করে না, তার সাহায্য ত্যাগ করে না, যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে থাকে, আর যে কোনো মুসলমানের একটি বিপদ দূর করবে আল্লাহ তার কিয়ামতের দিনে বিপদ সমূহ দূর করে দেবে। সুবহানাল্লাহ, আর কি চাই? আল্লাহ আকবার। এই প্রত্যেকটা অক্ষর যদি আমরা, প্রত্যেকটা বাক্য যদি মনে রাখি, যে কোনো মুসলমান মুসলমানের প্রতি জুলুম করে না, তার মুসলমানদেরকে সাহায্য করা ত্যাগ করে না, আজকাল তো নিজ ভাইকে আমরা সাহায্য করি, এখন তো দুনিয়ার মধ্যে আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে এটা সেটা দিয়ে যেভাবে হোক মিথ্যা ছলে বলে কৌশলে অনেক কিছু করতে পারেন, কিন্তু কিয়ামতের দিন অন্ধকার কবরের মধ্যে এগুলো দিয়ে কোনো কাজে আসবে না, তিনটি আমল ছাড়া
সকল আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে। সৎকার জারিয়া যা আপনি সৎকার জারিয়া কাজে ব্যয় করেছেন, প্রকৃত ইলম যা আপনি মানুষকে দিয়েছেন, আপনি উন্নয়নমূলক কাজ করেছেন, দানবীর হওয়ার জন্য না, দানশীল বলার জন্য না,
আল্লাহ সন্তুষ্টির জন্য,
আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোন রাস্তা করে দিয়েছেন, কোন ব্রিজ করে দিয়েছেন, মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। যতদিন এই কাজ চলতে থাকবে ততদিন সব হয়ে থাকবে। কিতাব খরিদ করে দিয়েছেন, আলেমে দিন বানিয়েছেন, তো এবং নেক সন্তান আপনি দুনিয়া থেকে রেখে যান, তাও আপনার কবরে কাজ আছে, এছাড়া কোনো কিছু কাজে আসবে। এজন্য এই হাদিসে কারিমার মধ্যে ঋণ দেওয়ার গুরুত্ব ফজিলত একাধিকভাবে বিশ্লেষণ করা যায়। যে হাদিসটিকে আমরা শ্রবণ করেছি, হাদিসটি যদি পরের অংশটি আমরা একটু দেখি, যে মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ এবং বিপদ দূর করার ফজিলত বর্ণিত হয়েছে, আর ঋণ তো সেটি একটা উপায় বিপদ দূর হয়। ঋণ দিলে কেউ অসুস্থ, কারো ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, মেয়ে অসুস্থ, হসপিটালে ভর্তি, টাকা নেই, অপারেশন হচ্ছে না, আমাদের হসপিটাল গুলো এমন এরকম হয়ে গেছে, টাকা পেড করতে হবে তারপরে অপারেশন, তারপরে অনেক অনেক হসপিটাল রয়েছে, অনেকগুলো রয়েছে যারা সেবাকে আগে গুরুত্ব দেয়, টাকা চায় না, আগে তারা খরচ করে, এরকমও আছে। আর অনেক জায়গা রয়েছে তো আগে টাকা জমা দিতে হবে, আগে পেড করতে হবে, তারপরে চিকিৎসা শুরু হবে, এখন রোগী সেখানে যা হয়েছে।
কোন টাকা নাই, যে কোনো জিনিস হোক, মানে কোনো দ্রব্য হোক, এটাও ধার দেওয়া যেতে পারে, আর এটারও ফজিলত রয়েছে।
আসলে এখন আমাদের সমাজে এমন দেখা যায় যে আসলে মানুষ আপন লোকদেরকে কর্জ দেওয়ার ব্যাপারে কি না, কেননা তাদের কাছ থেকে তো আপনার ফায়দা হাসিল করা যায় না,
যাচ্ছে না।
তো এই বিষয়ে এক বুজুর তার নিকট তার বোন আসলো কিছু কর্জ চাওয়ার জন্য। যখন তার দরজায় করাঘাত করলো, তো তিনি রহমতুল্লাহি তাআলা যখন দরজাটি খুললো আর তার বোনের এই হালত অবস্থা দেখলো, তো সে যখন তার বোনকে কর্জের টাকা দিয়ে দিল, সে টাকা দেওয়ার পরে কান্না করতে শুরু করলো। তখন জিজ্ঞাসা করলো যে আপনি কান্না কেন করছেন, টাকাও দিলেন আবার কান্নাও করছেন। তখন সে বলতে লাগলো, আমি এর জন্য কান্না করছি যে আমি সে চাওয়ার পূর্বে আমি তার নিকট কেন গেলাম না,
কেন পৌঁছতে পারলাম না।
তো আমাদের বুজুর্গানি দিনের চিন্তা ভাবনা, তাদের চিন্তার প্রতি লাখো সালাম আলহামদুলিল্লাহ। তারা মানুষের মুসিবতের এক তো তাদের বিপদে এগিয়ে যেত। যদি আমরা আমাদের বুজুর্গানি দিনের জীবনে যদি দেখি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা তার জীবনকে দেখা যায় যে সে কিছু টাকা সবসময় সঞ্চয় করে রাখতো, যখন তার নিকট কেউ আসতো শুধু ওই টাকাগুলো কর্জ দেওয়ার জন্য, এইভাবে তার আদাকে আদা করার জন্য। আমাদের যিনি আলহামদুলিল্লাহ আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা, ইনার নিকটও কিছু সম্পদ সবসময়ের জন্য জমা রাখতো, যেন কোনো বিপদগ্রস্ত লোক আসে তাকে কর্জ দেওয়া যায়। আর এটা আমাদের বুজুর্গানি দিনের কি তরিকার, এটার মাধ্যমে সত্যিই বড় যে উপকার যে আমরা শুনলাম কোনো মুসলমানের, এটার মাধ্যমে কিন্তু মানুষের মুসিবত দূর হয়, পাশাপাশি মানুষের দিল খুশি হয়ে যায়। আপনার অনেক সময় বিপদের সময় একটি টাকা লক্ষ টাকার কাজ করে, যদি কারো দিল খুশি হয়, যে হাদিসে পাচ্ছি এমন একটি বর্ণনা আছে, যদি কোনো মুসলমান কোনো মুসলমানের দিল খুশি করে, আল্লাহ পাক এই খুশির বদলতে একজন ফেরেশতা সৃষ্টি করে তার খুশির কারণে। যখন ওই ব্যক্তি কবরে চলে যায়, তখন ওই ফেরেশতা তার কবরে গিয়ে বলে, তুমি কি আমাকে চিনছো, আমি কে? তখন ওই ফেরেশতা ওই ব্যক্তি বলে, না, তখন বলে যে আমি তোমার ওই খুশি যা তুমি অমুকের অন্তরে তুমি খুশি হাসিল করেছিলে, আল্লাহ তাআলা তোমার ওই কারণে আমি ফেরেশতাকে সৃষ্টি করেছি। আর ওই ফেরেশতা আল্লাহ তাআলার একাকিত্ব তাসবিহ বয়ান করতে থাকে, পাঠ করতে থাকে, আর এইভাবে তাকে বলে, তোমার অন্তরে যে পেরেশানি রয়েছে আর এই কবরে আমি তোমার পেরেশানিকে দূর করে দিব। অতঃপর যখন ফেরেশতারা তোমার কবরে আসবে, আমি তোমাকে প্রশ্নের উত্তরকে শিখিয়ে দিব, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলার বারগায় আমি তোমার জন্য সুপারিশ করব, এবং তোমার জান্নাতে যে স্থান হবে ওই স্থানকে আমি দেখিয়ে দিব। আল্লাহু আকবার! যে মানুষের মুসিবতে সামনে এগিয়ে যাওয়া, তার মুসিবত থেকে তাকে উদ্ধার করে দেওয়া, কর্জে হাসানোর মাধ্যমে এটা সম্ভব। তো মাদ্রাসার দর্শক শ্রোতা, নিঃসন্দেহে আমরা দুনিয়াতে যে ফায়দা দেখি, যদি আপনি স্বাভাবিকভাবে যদি দেখেন, কাউ আপনার কারো কাছ থেকে আপনি কর্জ নিলেন, বা কেউ সুদীভাবে কি টাকা আপনার কাছ থেকে নিলে, আপনি যদি এটার বিনিময় যদি দেখেন, হয়তো 2 গুণ 4 গুণ 5 গুণ, অথচ আল্লাহ তাআলা 18 গুণ এটার বিষয় বলি যদি কেউ কাউকে কর্য দেয় আল্লাহ তাআলা একদিনময় দোষ না আল্লাহ তাআলা 18 গুণ বৃদ্ধি করে দিবে এর চেয়ে বড় আর কি হতে পারে
আমাদের সকলকে বেইনা হিসাবে মাগফিরাত দান করুন মনে আফিয়াত নসিব করুন সেই দোয়া করি সূরা বাকারা আয়াত নম্বর 280 এর মধ্যে আল্লাহ পাক ইচ্ছা ফরমান যে আর ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয় তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও আর যদি ঋণ মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য আরো উত্তম যদি তোমরা তা জানতে
পূর্ববর্তী উম্মতের মধ্যে এক ব্যক্তি এমন ছিল যিনি ধনী ছিলেন যখন সে ইন্তেকাল করলো দেখা গেল যে তার অন্য কোনো আমল নেই আল্লাহর দরবারে যখন সে উপস্থিত হলো হুজুর ইরশাদ করতেছেন যে তার আমল হিসেব করা হলো দেখা গেল তার নেক আমল নেই তো একটা আমল পাওয়া গেল সেটা হলো সে মানুষকে ধার দিত যেহেতু সে সচ্ছল ব্যক্তি ছিল ধার দিত যখন কোনো গরিব ব্যক্তি আসতো তখন তার লোকেদেরকে চাকরদেরকে বলতো যে গরিব রয়েছে একে ছেড়ে দাও মাফ করে দিলাম আমি তো আল্লাহ তাআলা বললেন আমি তার থেকে বেশি হকদার মাফ করে দেওয়ার বিষয়ে তো তোমরাও তাকে মাফ করে দাও বাপু বলছিলেন যে যে ব্যক্তি কোরআনে পাকের আয়াত যে অবকাশ দেয় এবং তোমরা যদি জানতে তো মাফ করে দিতে তো আল্লাহ তাআলা এমন মাফ করনেওয়ালা যে দুনিয়াতে যদি কোনো মানুষকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় কর্জের বিষয়ে তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে মাফ করে দেবেন
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঋণগ্রস্ত অভাবী ব্যক্তিকে অবকাশ দিবে সে দান খয়রাত করার সওয়াব পাবে আর যে ব্যক্তি ঋণ পরিশোধের মেয়াদ শেষ হওয়ার পরও সময় বাড়িয়ে দিবে সেও প্রতিদিন দান খয়রাত করার নেকি লাভ করবে যতদিন সে অবকাশ দিল অথবা সময় বাড়িয়ে দিল ততদিন সে
প্রতিদিন সদকা করে
সওয়াব পাচ্ছে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের দোয়াও করে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আল্লাহ সেই বান্দার প্রতি রহমত বর্ষণ করুন যে বান্দা ক্রয় বিক্রয়ের সময় উদার চিত্ত হয় এবং ঋণ পাওনা আদায়ের ক্ষেত্রে সহনশীল রহমতের দোয়া করে তো যারা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য অক্ষম ঋণী ব্যক্তির প্রতি কোমলতা প্রদর্শন করে অথবা তার ঋণ মাফ করে দেয় কিয়ামতের দিন আল্লাহ তাদের তার আরশের ছায়া দ্বারা আশ্রয়
সুবহানাল্লাহ
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে দারিমি শরীফের হাদিস রয়েছে হাদিসে কিয়ামতের দিন মহান আল্লাহ তাকে তার আরশের ছায়ায় আশ্রয় প্রদান করবেন যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্তদের সুযোগ দিবে অথবা ঋণ মাফ করবে যেদিন তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এই ব্যক্তি যে
মানে
আল্লাহ এজন্য আমাদের উচিত হচ্ছে আপনার ক্ষমা করে দেয়া অথবা ক্ষমা না করে কমপক্ষে টাইমকে বাড়িয়ে দিই তাকে দেওয়ার সুযোগ করে দিই আচ্ছা কিছু সময় রয়েছে যে কেউ 1 লক্ষ টাকা আপনার কাছ থেকে নিয়েছে যাছাড়া একবারে দিতে পারছে এখন আপনি তাকে যদি একটু সুযোগ করে দেন যে আচ্ছা ঠিক আছে তুমি আস্তে আস্তে করে দাও 5,000-10,000 যদিও এই একটা কথা আছে সমাজের মধ্যে খুচরা টাকা গুলো এগুলো খরচ হয়ে যায় আপনি 1 লাখ টাকা বান্ধবী তাকে দিয়েছেন এখন আপনাকে 5,000 করে 2,000 করে দিচ্ছে এগুলো তো টাকা থাকবে না খরচ হয়ে যাবে তারপরেও যদি আপনি তাকে এতটুকু মনোমিতা দেখান তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক আপনার প্রতি সহমর্মিতা দেখান এ ধরনেরও অনেক সময় দেখা যায় ঋণের বোঝা বাড়ছে তাছাড়া চাইলে মান্থলি কিছু দিতে পারে তার স্যালারি থেকে তার বেতন থেকে ইনকাম থেকে জানি মান্থলি কিছু দেই এখন মান্থলি দিতেও পারে না আর নেয়ও না পাওনাদার নেয়ও না যে এই ঋণের বোঝা নিয়ে চলবে
আল্লাহ তাআলা কোরআনে এটাই বলেছেন যে সহজ করে দিবে
যে সহজ করে দিবে এটা আমাদের করা অত্যন্ত জরুরি রয়েছে। অন্য এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি এটা চায় যে আল্লাহ তাকে কিয়ামত দিবসের দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করুন, সে যেন অক্ষম ঋণগ্রস্ত ব্যক্তির সহজ ব্যবস্থা করে কিংবা ঋণ মকুব করে সহজ ব্যবস্থা। আচ্ছা তুমি যখন পারো তখন, আর নয় তো মাসে মাসে তুমি যা পারো তা দিয়ে ঋণ ক্লিয়ার করো, এভাবে সহজ করে দিই, সহজ করে দিই। হতে পারে আপনার কষ্ট হবে, কষ্টের পরেই তো আপনি
সুফল
সুফল রয়েছে আল্লাহ পাকের দরবার, মহান নিয়ামত রয়েছে, জান্নাত রয়েছে। আল্লাহ কিয়ামত দিবসের দুঃখ কষ্ট কি আল্লাহ পাক দূর করে দিবেন, এটা কত বড় ওয়াদা এবং কত বড় ফজিলত, এটা আমরা নিঃসন্দেহে বুঝতেছি না এই মুহূর্তে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করতে তৌফিক দান করুন, এবং যারা ঋণ আমরা নিব তারাও আমাদের, শুরুই বলেছিলাম ঋণ নেয়ার পিছনে আমাদের দেখা উচিত, চিন্তা ভাবনা করেছি ঋণ নিব কি নিব না, এবং দেয়ারও সক্ষমতা থাকতে হবে। এবং আরেকটা জিনিস, আমাদের সমাজের মধ্যে সুদ বাড়ার পিছনে আর অনেক কারণ রয়েছে, এর মধ্যে কর্জ নেয়ার পরে এখন তো সে সাহায্য হয়েছে, ফোন উঠাবে না, ফোন দিলে কথা বলবে না, আরে ভাই আমি মেরে খাবো নাকি, কি রে ভাই চাওয়াও যাবে না, সেও কি যিনি পাওনাদার তার সমস্যা হতে পারে, এখন আপনাকে চাইলেই আপনি বলেন মেরে খাবো নাকি ভাই, দিয়ে দিব দিয়ে দিব, এতবার চাওয়া লাগে নাকি, বিভিন্ন ধরনের উদ্ভট উদ্ভুটতা, মানে আপনি যেন সাহায্য হয়ে গেছেন, এখন এখন তার প্রতি এসান কথা শুন না, এরকম
নাটক হয়ে যাচ্ছে,
উল্টা হয়ে যাচ্ছে, এরকম নাটক প্রেশার ক্রিয়েট না, আপনি নম্র ভদ্রভাবে বলুন ভাই আপনি কিছুদিন আমার একটু ওয়েট করুন আমি দিব, আর ওয়াদা কত প্রকার কি কি, এত ওয়াদা আপনি ভঙ্গ খেলাপ করছেন, আপনি জানেন যে ওই টাইমে ওই ডেটে আপনি দিবেন না, তারপর আপনি কেন ওয়াদা করছেন, আপনি জানেন যে একদিন পর দিবেন না, দুদিন পর দিবেন না, এক সপ্তাহ পর দিবেন না, পনেরো দিন পর দিবেন না, আসবে না টাকা আপনার কাছে,
তারপরে ওয়াদা দেন,
তারপর আপনি ওয়াদা দেন, ওয়াদা দিচ্ছে কারণ আপনার ওয়াদা দেখে ওই ব্যক্তি অন্য জায়গায় ওয়াদা দিয়ে থাকে, হ্যাঁ এরকম হয়ে থাকে। আমি আপনাকে বলি আপনি হাবিব ভাই আসছেন না বাংলাদেশের মধ্যে, তো ওনার সফর সঙ্গী হওয়ার জন্য একে স্থায়ী ভাই রাতেই আমাদের সফর আমরা যাবো রাতে, অলরেডি আমরা গাড়িতে উঠেছি, আপনার গুলশানে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম থেকে আমরা গাবতলী যাচ্ছি কল্যাণপুরে যাবো, ওখান থেকে গাড়িতে হঠাৎ করে উনি সিএনজি মনে করতে দিতে আমাকে বলতে আমার তো দেওয়া হবে কেন, এই অবস্থা এক ব্যক্তি কিছু টাকা আমার কাছে আছে তাকে সকালে দেওয়ার কথা, সকালে দেওয়ার কথা আমি দেওয়ার পরে সে অন্য থাকি,
সে আবার অন্য জায়গায় অন্য
জায়গায় দিবে, আমি বললাম যে দেখেন কোনোভাবে ম্যানেজ করতে পারেন, ম্যানেজ হয়ে যায় তাহলে আপনি
চলে
চলেন, আর ম্যানেজ না হলে ফোন দিলে বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে আপনার কাজ, এখন তিনি দিবেন আবার তিনি অন্য জায়গায় দিবেন, এখন আপনি ওয়াদা করছেন এক সপ্তাহ পরে দিব, পাওনাদার সেও কি ওয়াদা করছে অন্য জায়গায় এক সপ্তাহ পর দিবে, আপনি দিলেন না, এখানেও মিস্টেক এখানেও মিস্টেক, এরকম না করে এরকম করে করে সমাজটাকে আমরা বরবাদ করে দিয়েছি, শুধু সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসছি, এখন এই যে জাকাত ক্যালকুলেটর দরকার হয় আমাদের, আপনি বীজগণিত পার্টি গণিত এর মধ্যে আপনি সুদ ছাড়া কি আলোচনা করবেন, সব অঙ্ক সুদের অঙ্ক, এত দিলে এত সুদ এত পার্সেন্ট হবে পার্সেন্ট হিসাব কেন, এখানে কি আমাদের যারা কি বলে অঙ্কবিদ যারা রয়েছে তাদেরকে কি বলা হয়
গণিত বিষয়,
গণিত শাস্ত্রে যারা পাণ্ডিত্য অর্জন করছে তারা কি এই জাকাতের মাসাইল গুলো এখানে এই ফর্মুলা গুলো দিতে পারে না, চাইলে পারা যায় না, তারও এক লক্ষ টাকা
ছোটবেলা থেকে শেখা,
এক লক্ষ টাকা আছে তার পাঁচ বছর ধরে সে জাকাত দিচ্ছে না, পাঁচ বছর পর তার উপর কত টাকা জাকাত হয়ে গেল, কিনা একটা অঙ্ক হয়ে গেছে না, এভাবে করে আপনি ভাগের অঙ্ক দেন এই জাকাতের দিয়ে, সব আপনার পার্সেন্টেজ সুদ নিয়ে আসতে হবে, সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে, ইচ্ছে থাকলে উপায় হয় আরজ করবো, মাদ্রাসায় অনেক দর্শক রয়েছে দেখছেন, তাতে অনেক হয়তো শিক্ষাবিদ থাকবেন গণিতবিদ থাকবেন, ফর্মুলা আপনার বুঝে আসে তাহলে বাস লেগে যান, অঙ্ক বানাতে থাকেন এগুলো দিতে থাকেন, ইনশাল্লাহ আপনি আজকের আপনার আপনারা প্রাইভেটলি অনেকে পড়াতে পড়াচ্ছেন বিভিন্ন স্কুল রয়েছে ওখানে এরকম অঙ্ক বানিয়ে তারা কি করতে পারে, এখন করছেন ভবিষ্যতে এটা কি হবে অ্যাপ্লাই হবে আস্তে আস্তে করে
এটা স্বভাব পেতে থাকবে,
স্বভাব পেতে থাকবে এবং ইয়ে থাকবে। এটা আমার মাথায় অনেকদিন ধরে ঘুরছে আর কি। ইনশাল্লাহ আমাদের যে দারুল মদিনা বিভাগ আছে এদেরকে হয়তো আছে কিনা আমি জানি না, হতে পারে তাদের তো এবং দেখাও করি। আমি দিতে পারছি না, আমার ঘরের সামনে কেন পাওনাদার আসবে একটু বলুন তো, কেন আসবে, কেন আমি কেন গেলাম না? টাকা কি আমার ঘরে এসে তিনি দিয়ে গিয়েছিলেন নাকি? আমি তো তার কাছে 10 বার গিয়ে 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 নিয়ে আসলাম তাকে, এখন সে 20 বার আসবে কেন আমার ঘরে? আমার তো যাওয়া দরকার ছিল যে ভাই আপনি আমার অনেক উপকার করেছেন, আল্লাহ পাকের তরফে শুকরিয়া, আপনার শুকরিয়া জ্ঞাপন। আমি আসলে এই ওয়াদা বদ্ধ হয়েছিলাম, এই সময়টা দিতে পারছি না, একটু সময় বাড়িয়ে দেব, দুটো কথাই শোনাবে আর কি শোনাবে। কিন্তু যে আচরণ গুলো করছেন, ফোন রিসিভ না করা, দেখা না করা, কথা না বলা, এগুলো ঠিক ফোন করে কষ্ট দেওয়া, মানুষের দিন খারাপ করা এবং ভবিষ্যতে ওই ব্যক্তি কাতরাবে কাউকে কর্জ দেওয়ার ক্ষেত্রে, কর্জ হাসানা দেওয়ার ক্ষেত্রে। আমরা সেখান থেকে কর্জ হাসানা দেওয়া আস্তে আস্তে উঠে যাচ্ছে সমাজ।
এক বিজিবির ক্ষেত্রে এইভাবে আছে যে কোনো এক ব্যক্তি তার নিকট গেলে বলতে লাগলো বিজিবির আমাকে কিছু কর্জ দেন, যখন সেই কর্জ দেওয়ার জন্য সে ক্যাশ শুনলো আর তাকে প্রশ্ন করলো যে আপনি কি নামাজ আদায় করেন, তখন বললো যে মাঝে মাঝে সময় পেলে আদায় করি, তখন সে বললো যে মালিকের কর্জ আদায় করতে পারে না, সে তো আমার কর্জ আদায় করবে না, তোমাকে দেওয়া হবে না, আবার সাথে সাথে ক্যাশকে বন্ধ করে দিবি। তো আমরা এই ক্ষেত্রে আমরা সজাগ দৃষ্টি রাখবো যে আমরা তাকে দিচ্ছি সে কি পরিপূর্ণভাবে, এখন এটা অনেকের দেওয়ার পরে আর নেওয়ার কথা মনে থাকে না, তো এর জন্য সতর্কতা অবলম্বন করে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে।
তারপরেও কর্জ হাসানা আমরা দেওয়ার চেষ্টা করি, কর্জ হাসানা দিলে যাকে দিচ্ছেন সে দিচ্ছে না, কিন্তু আল্লাহ পাক তো আপনাকে মহান প্রতিদান তো আপনি পাবেন।
ধৈর্য ধারণ করুন, পাওনাদাররা ধৈর্য ধারণ করুন এবং যারা কর্জ নিয়েছেন তারাও কর্জ পরিশোধের তাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন, সঠিক বুঝ দান করুন।
আজ এ পর্যন্তই, সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা অন্যান্য অনুষ্ঠান। আসুন আমরা দাঁড়িয়ে সালাত সালাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
ইয়ালবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যখন হবে তোমায় দিদার তখনই দিহবে আমার আমার স্বপনে আসো না মদনী মদিনে বলে আনবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমার মা বাবা সর্বর ভুলে যাবে রোজ মহাশয় ইয়া নবী তুমি ভুলো না মদনী মদিনে বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তফা জানে রহমত পেলা খুব সালাম ইশমে হে বজে মেরে দয়াত পেলা খুব সালাম রসুলা তুমি ইমাম তো কা অন্য কা জলওয়ায়ে শানে কুদরত পেলা খুব সালাম জালে দিয়ে কলব মে আজমতে মুস্তফা সাইয়েদি আলা হযরত পেলা
ہم سلام پر جو سے جن گلا ہونا ماجی بنے پر جو سے جن گلا ہوئے ماں سجے اس میرے اہل سنت پلا کو سلام مصطفیٰ جانے رحمت پلا کو سلام عش میں ہے بمجی بیدایت پلا کو سلام
صلاۃ والسلام علیک رسول اللہ وعلى آلک واصحابک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم بلغنا رمضان بصحة وعافية صلاة والسلام عليك نبي الله وعلى آلك وصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
تہجد اور فجر ربھا شتھے جار رحمت پرنو پربھات ہوئے تار